ধন্যবাদ সঞ্জনা। হ্যাঁ, শুক্রবার তো সেলিমের সাথে থাকতেই হয়, কারণ আমাদের আলাপনের আলোচনাটা বিশদভাবে যাতে করা যায়, তাই না?
আজকে আলাপনের আলোচনার বিষয়বস্তু তো সঞ্জনা
বলে দিল
যে বাংলাদেশের প্রজনন স্বাস্থ্য আইন এবং এই আইন প্রয়োগ এবং রোহিঙ্গা শরণার্থী শিবিরে কিভাবে
যারা মহিলা এবং কিশোরী রয়েছে তাদের
প্রজনন স্বাস্থ্যের অবস্থাটা
কি হচ্ছে,
এবং এই বিষয়টি আজকে নির্ধারণ করার একটি কারণ রয়েছে, সেটি একটি শ্রোতাদেরকে বলি। আপনি আমি কালকে গিয়েছিলাম যে অনুষ্ঠানটিতে, সেটি হচ্ছে যে ঢাকা বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের নারী এবং মেয়েদের অবস্থা পর্যবেক্ষণ বা গবেষণা করছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীরা একটি প্রতিবেদনের মতো, একটি ব্রিফিং এর মতো দিয়েছিলেন। সেখানে আমি এবং রোকাপা গিয়েছিলাম এবং সেখান থেকে আমাদের যে ধারণা হলো, তাদের আলোচনা শুনে, তাদের অবস্থার কথা শুনে, তাতে মনে হলো এই বিষয়টি নিয়ে আলোচনা করা জরুরি
জরুরি কারণ একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের যে স্বাস্থ্যের আইনবিধি সমস্ত আছে সেই অনুযায়ী মহিলাদের এবং কিশোরী বয়সীদের যেসব মেয়েরা আছে তাদের প্রজনন স্বাস্থ্য খাতে যে বিধি ব্যবস্থা রয়েছে তার সাথে মিল নেই, অসঙ্গতিপূর্ণ।
হ্যাঁ, এবং তাদের
আন্তর্জাতিক আইনের অধীনে
এই মুহূর্তে তাদের যে ধরনের সেবা পাওয়ার কথা প্রজনন স্বাস্থ্য সেটা তারা পাচ্ছে না নানান কারণে। এই কারণগুলো কি, কিভাবে সেগুলো থেকে আমরা মানে উদ্ধার পেতে পারি, এসব নিয়ে আমরা আলোচনা করি আজকে আপা। আমরা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি ইতিমধ্যেই একজন পাবলিক হেলথ বিশেষজ্ঞ বলতে পারি আমি, ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের, তিনি একজন বাল্টিমোরের, তিনি স্কুল অব মেডিসিনের চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করছেন। ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, ধন্যবাদ, সম্মানিত বোধ করছি শ্রদ্ধা রোকেয়া হায়দার এবং সেলিম আপনাদের সাথে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যোগ দিতে পেরে।
আচ্ছা, ডক্টর নাকিবউদ্দিনের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাপয়েন্টমেন্ট ছিল আমি শুনেছি, তা বাদ দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য অংশ নিয়েছেন।
নাকিব, অনেক অনেক ধন্যবাদ এই সময়টা মানে সময় বের করে যে যোগ দিলে,
বিষয়টা খুবই
গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা আমাদের ওই গতকালের আলোচনা শুনে এখানে ওয়াশিংটন ডিসিতে উইমেন ওই যে ফরেন পলিসির যে সংস্থা তারা আলোচনা করলো, তো সেইখানে আমরা মনে করছি যে এটা আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরা উচিত এবং আমাদেরও আলোচনা করে বিশদভাবে জানানো উচিত যে কি অবস্থা, পরিস্থিতি কি। আর বোধহয়
কক্সবাজার থেকে আমরা শাকিল, আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলকে মানে আমন্ত্রণ জানিয়েছি থাকার জন্য, কারণ আমাদের কিছু হয়তো বিষয় জানতে হতে পারে সেখানকার পরিস্থিতি সম্পর্কে, এই জন্যই।
শাকিল,
আমি বলবো কারণ তার চার পাঁচটা সাউন্ড বাইট আমি নিয়ে এসেছি শোনানোর জন্য, এগুলো একটু পরপর বাজাবো আমি। মূল বিষয় হলো যে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে এই মুহূর্তে প্রায় 10 লক্ষ শরণার্থী বসবাস করছে, বিভিন্ন সময় এসেছেন। তার ভিতরে গত এক বছরে, গত আগস্টের 25 তারিখ থেকে এ পর্যন্ত এসেছেন যে 7 লক্ষ, তাদের ভেতরে যে নারীরা রয়েছেন তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ এবং তাদের সংখ্যা প্রায় 54% বলা হচ্ছে ইউএনএফপিএ রিপোর্টে, এবং এই 54% বেশিরভাগই অ্যাট্রোসিটির শিকার হয়েছে, নির্যাতন, প্রত্যক্ষ জিভিভি বলা হচ্ছে, সেটার কেউ শিকার, কেউ প্রত্যক্ষদর্শী এবং কেউ
মানে যে কোনো ট্রমা মানে তারা ভুগছেন, কারণ কেউ তো ধর্ষণের শিকার হয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, যেটা একটা পরিসংখ্যানে দেখেছি সেলিম, যে প্রায় প্রতি সপ্তাহে 130 জন শিশু জন্ম নিচ্ছে।
হ্যাঁ, কারণ ওই সময় যারা ধর্ষণের শিকার হয়েছেন তাদের গর্ভ থেকেও শিশু জন্ম নিচ্ছে এবং
পরবর্তীতেও এসেছে, বিভিন্ন সময় তো এসেছে, সেটাই একটা বিরাট মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি।
আচ্ছা, আমি প্রথমেই যে সাউন্ড বাইটটি শোনাতে চাই ফ্রান্সিসকা ওয়ালেসের, ডক্টর নাকিবউদ্দিনের কাছে আসার আগে এটা তাকে একটু শোনাতে চাচ্ছি, এই কারণে যে এখানে আসার পর তারা তো নির্যাতন ধর্ষণের শিকার হয়ে পালিয়ে এসছে প্রাণ বাঁচাতে,
এবং
বাংলাদেশে এই শিবিরে আসার পরেও কিন্তু সেটা তাদের অনেকের ক্ষেত্রে থামেনি, তারা নানান রকম নির্যাতনের শিকার হচ্ছে, নানান রকম এই যে জিভিভি রোকেয়াপা যেটি বললেন যে জেন্ডার বেসড ভায়োলেন্সের শিকার এখনো তারা হচ্ছে, এইটা আন্তর্জাতিক সংস্থার কর্মীদের গবেষণায় উঠে এসছে। তো আমি ফ্রান্সিসকা ওয়ালসের একটু ছোট্ট 30 সেকেন্ডে একটা বক্তব্য শোনাই।
Despite the acute awareness of sexual violence in Myanmar, The humanitarian community in Bangladesh was and remains very ill-equipped to address the needs of women and girls, the needs that stem from the horrific kinds of violence that they experience, namely sexual violence in Myanmar, as well as those that they are experiencing now in refuge in Bangladesh.
শুনলেন বিশেষ করে শেষ বক শেষ কথা কয়েকটি, যে ওরা তো ওখান থেকে এগুলো শিকার হয়ে আসছে এবং এখনো হচ্ছে,
মানে নির্যাতন একটা ভয়াবহ পরিস্থিতি, মানে তারা এইসব মেয়েরা যারা সেখান থেকে মায়ানমার থেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এড়িয়ে যাওয়ার জন্য পালিয়ে এসেছে বাংলাদেশে, এখানে এসেও কিন্তু ওই জেন্ডার বেসড ভায়োলেন্স এর শিকার তারা হচ্ছে এবং একেবারে থেমে গেছে সবকিছু তাদের বিরুদ্ধে এবং সেখান থেকে তারা বাঁচতে পারছে না এবং অনেকভাবে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হলেও তা যথেষ্ট নয়, একেবারেই নয়।
মানে তাদেরকে এই মুহূর্তে আন্তর্জাতিক সংস্থা থেকে হয়তো খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাদের একেবারে আনসিন যেটা রয়ে গেছে যে মেন্টাল ট্রমা, এইটার কোন কিন্তু
শারীরিক নির্যাতন যা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এখন ওই পালিয়ে আসার পথে বা যেখানে চলে আসছে সেখানেও তারা নিরাপদ নয়।
ডাক্তার নাকিবউদ্দিন, আপনি একটু
আমি এখানে একটু যোগ করতে চাই। আমি শুরু করতে চাই, সম্প্রতি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেস ঘুরে এসেছেন এই শিবিরগুলো,
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দুজনেই গিয়েছিলেন জুন মাসের শেষে,
এবং মাইগ্রেশন ডিসপ্লেসমেন্ট এন্ড হিউম্যানিটেরিয়ান পলিসি এন্ড সিনিয়র পলিসি যারা কাজ করেন তারাও গিয়েছিলেন, অনেকে গিয়েছেন। তো একটা কথা যেটা আমার মনে হয়েছে, তারা নিজেরা দেখে, তারা তো কয়েক ঘন্টার জন্য গিয়েছেন, তো তারাও তাদের বর্ণনা শুনে বলেছেন বোন চিলিং অ্যাকাউন্ট, এই কথাটা মানে একদম রোমহর্ষক বা একদম গা পানি রক্ত হিম করে দেয় আমাদের, এইরকম শরীরকে জমিয়ে দেয়, এরকম ঘটনা তারা শুনেছেন এবং তারা দেখেছেন। তো এটা তারা শুধু একটু দেখে শুনে বলেছেন, তো যারা এর মধ্যে দিয়ে গিয়েছেন, যে কথাগুলো রোকেয়া হায়দার এবং সেলিম বললেন, সেই কথাগুলোই যে যখন শারীরিক এবং মানসিক ভাবে আমরা কেউ নির্যাতনের শিকার হন, এটা আমি একটা ব্যক্তি ঘটনা দিয়ে শুরু করি, তারপরে এটাকে সামগ্রিক পর্যায়ে নিয়ে যেতে পারি। একজন ব্যক্তি, কোনো ব্যক্তি তাকে ধরেন আপনি সামান্য একটু অপমান করলেন, সেটার রেশি কিন্তু সে বয়ে বেড়ায় ঘন্টার পর ঘন্টা কিংবা দিনের পর দিন। আর যারা রোহিঙ্গা নারী যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা শারীরিক এবং মানসিক ভাবে তারা এই নির্যাতনগুলো শিকার হয়েছেন এবং তাদের চোখের সামনে তারা প্রত্যক্ষ দেখেছেন যে তাদের পরিবার পরিজনদেরকেও মেরে ফেলা হচ্ছে এবং নিজেরা ধর্ষণের শিকার হচ্ছেন, তাদের সন্তানদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা যখন নাফ নদী পার হয়ে বাংলাদেশে এসেছেন, আই উইশ তারা তাদের সমস্ত এই গ্লানি এবং দুঃখ নাফ নদীর পানিতে ধুয়ে রেখে আসতে পারতেন, সেটা
কিন্তু সেটা তো হয়নি, সেটা হয়নি।
তারা যখন এসেছেন তারপরে এখানে নতুন উপদ্রব যোগ হয়েছে, জেন্ডার বেসড ভায়োলেন্স যেটা, তো এর সাথে সাথে যে জিনিসগুলো আসে সেটা হলো, যে টার্মটা আমরা খুব শুনি সেটা হলো পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। এটা আপনি যখন ট্রমার শিকার হন, আঘাতের শিকার হন, মানসিক আঘাতের, তখন বেশ কিছু স্ট্রেস ডিসঅর্ডার আপনার জীবনে শুরু হয়ে যায়। তার মধ্যে কি হতে পারে, একটা তো হলো যে শারীরিকভাবে সেটা তাকে এফেক্ট করে এবং তার সাথে সাথে তার যে এই যে প্রেগন্যান্সি, এই যে গ্লানি বয়ে নিয়ে বেড়াচ্ছে, তারপরে কি হবে অনিশ্চিত, এটার থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এবং একটা অনিশ্চিত জীবন, এই সমস্ত কিছু মানে এদেরকে আঁকড়ে ধরে খায় এবং বাংলাদেশেও খুব সম্ভবত এটাই হতে যাচ্ছে এবং এটাই হচ্ছে ঈশ্বরের মধ্যে। কি করা উচিত, একদম মোদ্দা কথা যদি আসা হয়, কি করা উচিত, আসলে কি করা উচিত? সরকার বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, কিন্তু যারা সেখানে আছেন, শাকিল হলো আরো হয়তো ভালো,
আমরা কি শাকিলের কাছে একটু এই অভিযোগটা সম্পর্কে শুনতে পারি?
সেলিম, আমি যেটা বলছিলাম যে আমরা যেটা জুন মাসের শেষে, তুমি জানো যে আমি গিয়েছিলাম, আমাদের ভয়েস অফ আমেরিকার ডিরেক্টর যিনি পরিচালক অ্যামান্ডা বেনেট এবং আরেকজন যিনি সংবাদদাতা আছেন, যিনি ভিডিও করে বেড়াচ্ছেন রোহিঙ্গা শিবিরে, তিনি আবার যাবেন, গ্রেট অ্যাভান্স অ্যাস্টেন, তিনি আমরা সবাই মিলে গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে আরো অনেকে ছিল এবং ইউএনএইচসিআর এর লোকজন ছিলেন, সেখানে মানবাধিকার কর্মীরা ছিলেন, স্বাস্থ্যকর্মীরা ছিলেন, কিন্তু আমি নিজে ভাবছিলাম যে বেশ মাইলের পর মাইল পথ চলে বেশ উঁচু পাহাড়িয়া অঞ্চল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিছু কয়েক ঘন্টার জন্য আমরা গিয়ে হাঁপিয়ে উঠেছিলাম, আর সেখানে তারা দিনের পর দিন বাস করছেন অনিশ্চিত একটা ভবিষ্যতের মাঝে। তারা কবে দেশে ফিরে যেতে পারবেন কি পারবেন না তার কোনো নিশ্চয়তা নেই। কোথায় তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া হয়েছে, সেই ট্রমা নিয়ে কিন্তু তারা এসেছে। আর শারীরিক মানসিক নির্যাতনের কথা তো বলা একেবারে যায়ই না, কারণ একজন মহিলা খুব আশ্চর্যভাবে নির্লিপ্তভাবে বললেন যে তার বাচ্চাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে। এবং আমরা তখন ভাবছিলাম যে মহিলাকে নিজে চিন্তা করতে পারছেন যে কি হয়েছে, পরবর্তীতে চিন্তা করলাম যে ওই সময়টা তার মন থেকে একটা অদ্ভুতভাবে ভিন্ন চিত্র নিয়েছে। সে নিজের কথা বলছে না আরেকজনের কথা বলছে, সে নিজে বোধহয় বুঝে উঠতে পারছে না। আরেকজন মহিলা বললেন যে আমি সেখানে ঘন্টার পর ঘন্টা কয়েকদিন আমি বন্দী ছিলাম এবং আমার বাড়িতে কোনো পুরুষ কেউ ছিলেন না এবং সবাইকে মেরে ফেলা হয়েছে। আমি যা দেখলাম, আমার বাবা ভাই সবাইকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তিনি বন্দুকের আওয়াজ পেয়েছিলেন এবং তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং সেটা তিনি বর্ণনা করছিলেন। তখন পরবর্তীতে একজন খুব মানে আমি বলবো কি কিছু কিছু আছে যারা মনে হচ্ছে যে অন্য কারো কথা বলছেন। এই নির্লিপ্ততা আমাকে মানে শঙ্কিত করেছে, আশ্চর্য আমি হইনি কিন্তু আমার খুব অবাক লাগছে যে এরপরে এদের ভবিষ্যৎ কি।
আমাদের আমাদের মস্তিষ্কে, এখানে আমি খুব ছোট করে যোগ করি, আমাদের মস্তিষ্কের একটা কাজ হলো যে আমরা যখন খুব মানুষ যখন খুব দুঃখজনক এবং সাংঘাতিক এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন যায়,
অ্যাকিউট ট্রমাটাইজ যেটা আমরা বলি,
ট্রমা যখন শিকার হয় তখন ব্রেনের একটা অংশ কিন্তু পরবর্তীতে সেটা মানে এমন একটা ধামাচাপা দিয়ে রাখে,
দেয়াল তুলে দেয়,
মানে অবচেতন অবচেতন। আচ্ছা, একই রকম অভিজ্ঞতা আমারও কিন্তু, আমিও তাহলে ছোট্ট করে একটু আমার কথা বলি।
তুমি গিয়েছিলে কিছু আগে
ডক্টর নাকিবউদ্দিন? আমি যে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, আমি তো বেশ মূলত শিশুদের নিয়ে কাজ করেছি, অরফান যারা, তো রোকেয়াপা ঠিক যেরকম বর্ণনা দিলেন, আমি কয়েকটা বাচ্চার ইন্টারভিউ করেছিলাম যাদের বাবা মাকে মেরে ফেলা হয়েছে, তো তারাও খুবই নির্লিপ্ত ভাবে একেবারে। আমি ওই প্রতিবেদনে ডকুমেন্টারিতে লিখেছি, বলেছিলামও যে এই শিশুটি হাসতে হাসতে বলছে, আমি জিজ্ঞেস করছিলাম তোমার বাবার কি হয়েছে, বলছে মিলিটারিরা গুলি কইরা মাইরা ফেলাইছে, এইরকম আর কি একটা অ্যাক্সেন্টে কথা বলছিল হাসতে হাসতে। তো ও তো বুঝতে পারছে না যে কি হয়েছে। এই মহিলাদের ক্ষেত্রেও তাই হয়েছে যে তাদের ঠিক আপনি যেভাবে বললেন যে ট্রমাটিক যে আঘাত, ওইটার কারণে হয়তো ব্রেনের কোনো অংশ তাদের।
কিন্তু আমার এখানে প্রশ্ন একটা, আমি সেলিম যেটা আমরা আসতে চাচ্ছি যে এই বিষয়গুলোকে বাংলাদেশ সরকার, কিন্তু বাংলাদেশ সরকারের বিধি আছে প্রাণ রক্ষাকারী বিষয়গুলো, কিন্তু এই জিনিসগুলোকে, এই যে ট্রমা, এই যে নির্যাতনের শিকার, ধর্ষণ, এগুলোকে তারা জীবন রক্ষাকারী কোনো বিষয় বলে মনে করছে না।
এইটাই তো কালকে আলোচনায় ফ্রান্সিসকো বলছিল,
কেন মনে করছেন না? আন্তর্জাতিক বিধি ব্যবস্থা বা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে মনে করা হয় একজন নারী এইভাবে লাঞ্ছিত হচ্ছেন, একটি পরিবার এইভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো তো জীবন রক্ষাকারীর যে মান আছে আন্তর্জাতিক আইনের অধীনে সেই সমতুল্য হওয়া উচিত এবং সেইভাবে ব্যবস্থা নেওয়া উচিত এক্ষেত্রে। কিন্তু বাংলাদেশ সরকারের আইনে এই বিষয়গুলোকে জীবন রক্ষাকারী বলে মনে করা হচ্ছে না।
আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি এই ব্যাপারটাতে। আমাদের যে ট্রেন্ডটা আমাদের মধ্যে যেটা আছে, যেটা আমি দেশে, আমি যখন চিকিৎসা প্র্যাকটিস করেছি তখন আমি দেখেছি যে শরীরে রোগ হয়, মনেও কিন্তু রোগ হয়। শরীরের রোগ এবং মনে, শরীরে যেমন সর্দি হচ্ছে মনেরও কিন্তু সর্দি হচ্ছে, সেটার প্রকাশটা অন্যরকম, কিন্তু আমরা সাথে সাথে তাদেরকে দূর, এটা একটা পাগল, এইভাবে তাদেরকে দূরে ঠেলে দেই। আসলে কিন্তু তার চিকিৎসা দরকার এবং চিকিৎসা করলে সে ভালো হয়ে উঠবে। তো আমাদের সাধারণ পর্যায়ে এই মানসিক ধারণাটা বা এই এই ব্যাপারটা কিন্তু বিরাজ করছে। সরকারি পর্যায় থেকে আমি মনে করি, যেটা আপনারা বললেন এবং আমি আশা করি কেউ না কেউ শুনছেন আজকের এই অনুষ্ঠানটা, এবং কিছুটা হলেও এটা যদি সরকারি পর্যায়ে না হয় বেসরকারি পর্যায়ে কারা যদি কেউ যদি, ইনফ্যাক্ট সেলিম যখন আমাকে গতকাল এই অনুষ্ঠানটা বলার সময় যে জিনিসটা আমাকে অন্যান্য আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে বাধ্য করেছে, সেটা সেদিন যখন বললো যে এই পোস্ট ট্রমেটিক স্ট্রেস, এটা নিয়ে ফ্রান্সিস ওয়াল্স বা এরা সবাই বললো যে, এবং আপনারা দেখে এসেছেন যে এটা নিয়ে কিছুই নাই ওখানে, আমি হতবাক হয়ে গেলাম যে এটা আমি বলবো অলমোস্ট 50-50, শরীরের রোগকে যদি আপনি 50% অনুপাত দেন এটাও অলমোস্ট 50 বা
কিছু। দু একটা আমার চোখে পড়েছে, নারী বান্ধব উইমেন ফ্রেন্ডলি ট্রমা সেন্টার, নারী বান্ধব ট্রমা কেন্দ্র এই করা হয়েছে, কিন্তু সেখানে কুটি কয়জন মানে হাতে গোনা যায় এরকম কয়েকজন চিকিৎসক স্বাস্থ্যকর্মী রয়েছেন। আর আরেকটি কথা যে মহিলাদের যেখানে এইভাবে ট্রমার শিকার হয়ে যারা চিকিৎসার জন্য যাবেন, রোহিঙ্গারা কিন্তু অত্যন্ত রক্ষণশীল একটি জাতিগোষ্ঠী, সেখানে এই মহিলারা যারা আপাদমস্তক বোরকায় ঢাকা একবার অবস্থায় আমাদের সামনেও তারা মুখ খুললেন না, সেইখানে মানে মুখের আবরণ সরালেন না, সেই মহিলারা কি করে পুরুষ চিকিৎসক বা পুরুষ স্বাস্থ্যকর্মীর সামনে যাবে এবং কোনো কিছুরই বর্ণনা দেবে বা কথা বলবে, এটা ধারণা করা যায় না।
তারপরে এর সঙ্গে আরেকটি বিষয় আবার, সেটি হচ্ছে কালকে ওয়াচ যেটি বারবার বলছিল যে বাংলাদেশের আইনের সঙ্গে কোঅর্ডিনেটেড কোন বিষয় অভাব আছে, যে আমরা একটা হয়তো কাজ করতে চাচ্ছি বাংলাদেশের সরকারের প্রজনন স্বাস্থ্য আইনে, হয়তো সেটার কোনো ক্লিয়ার কাট আইডিয়া নাই, কিংবা ওখানে যারা বাংলাদেশ সরকারের প্রতিনিধি আছেন তারা পরিষ্কার করে বলতে পারছেন না কোনটা করবো কোনটা করব না, এটা ঠিক না এটা বেঠিক, সেরকমও একটি
বিধি ব্যবস্থা কিন্তু সবার জানা নয়,
জানা নাই এরকম একটি। আমি ছোট্ট আরেকটি সাউন্ড বাইট শোনাই ফ্রান্সিসকার এই মুহূর্তে।
The availability and quality, I'd like to underline that, the quality of GBV and SRH, sexual reproductive health care, I'm going to be using acronyms and I'm terrible at it, SRH services remain grossly inadequate. And then some of the shortcomings in the GBV response definitely result from the scale and rapid onset of the emergency, land availability, and coordination difficulties between the government of Bangladesh and humanitarian agencies. There has been tension, as well as intra-UN agency tension.
সমন্বয় নেই এবং দুই পক্ষেই মানে জানে না যে বাংলাদেশ সরকারের নিয়ম কি আছে, এবং যারা আন্তর্জাতিক মহল থেকে যারা কাজ করতে যাচ্ছেন এইসব জায়গায়, তারা যে কাজ করতে চাচ্ছেন সেই কাজগুলো কিভাবে প্রয়োগ করা হবে, কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটার কোন নিয়ম অনুযায়ী সঠিকভাবে তারা করতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না।
আপনাদের কথা শুনতে শুনতে আমার একটা ধারণা জন্মালো, আমি জানি না এটা কতদূর করণীয় করা যাবে কিনা, কিন্তু আমার হঠাৎ মনে হলো, আপনারা জানেন সবাই এবং আমরা সবাই জানি যে মিডওয়াইফ বাংলাদেশে যে এই যে ধাত্রীদেরকে দিয়ে কিন্তু বাংলাদেশের প্রজনন স্বাস্থ্যের যতটুকু হয়েছে, বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতের চেয়েও এগিয়ে আছে, এন্ড উই আর ভেরি প্রাউড অফ দ্যাট, যে আমরা যারা বাইরে আছি এটা শুনলে আমাদের বুক ফুলে ওঠে। কিন্তু এই মিডওয়াইফ দেরকে কাজে লাগিয়ে বা ধাত্রীদেরকে কাজে লাগিয়ে কিন্তু বাংলাদেশে এই প্রজনন স্বাস্থ্যের যে উন্নয়নটা ঘটছে এটা তারাও একটা তাদের অবদান রয়েছে।
ধাত্রীদের কাজে লাগানো হচ্ছে এখানে এই রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে, কিন্তু ধাত্রীদের কাজে লাগানো হচ্ছে, কিন্তু এত লক্ষ মানুষের জন্য মানে যার অর্ধেকই নারী যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু একেবারেই কিছু নয়। আমি যেমন বললাম যে গোটা 7 লক্ষ মানুষ, প্রায় 654,000 বলা হলো কুতুপালংয়ে, সেই জায়গাটাতে মাত্র গুটি কয়েক হাতে গোনা 12 বা 13টা স্বাস্থ্যকেন্দ্র এবং নারী বান্ধব স্বাস্থ্যকেন্দ্র আছে যেগুলো খুব ছোট জায়গা। এবং বাংলাদেশ সরকার যত এটা ফ্রান্সিসকাও স্বীকার করেছে যে বাংলাদেশ সরকার যে উদ্যোগ নিয়েছেন, যে কার্যব্যবস্থা নিয়েছেন, এখন পর্যন্ত যেসব কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু প্রশংসনীয়, কিন্তু তা অপ্রতুল, একেবারেই কিছু না। আচ্ছা শাকিল রয়েছে,
আচ্ছা শাকিলের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছিলাম যে এই মুহূর্তের অবস্থা কি, যে বিশেষ করে জিবিভির যে
জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে যে আলোচনা হচ্ছে সেটার বিষয়ে,
এখানে আসার পরে মেয়েরা এবং নারীরা কি কোন রকম, আপনার কাছে কি কোনো তথ্য আছে এরকম কোন ভায়োলেন্সের শিকার হচ্ছে শাকিল?
হ্যাঁ হ্যাঁ সেলিম ভাই, আপা এবং ডাক্তার সাকিবউদ্দিন, সবার আলোচনা আমি শুনেছি এবং আপনারা অনেক সুন্দর বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিষয়গুলো। আমি একটা বিষয় প্রথমে আপনাকে শেয়ার করতে চাই, এটা হচ্ছে এই যে শারীরিক এবং মানসিক যে সমস্যার কথা বলা হচ্ছে, ট্রমা, মানসিক আঘাত। আপনারা জানেন মিয়ানমারে কিন্তু অনেকে ধর্ষণের শিকার হয়েছে, তাদের মাঝে অনেক মহিলা কিন্তু বাংলাদেশে এসে গর্ভবতী হয়েছে। এই যে তাদের যে এখানে একটা অযাচিত একটা গর্ভাবস্থা, তারা কিন্তু লজ্জার ভয়ে অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যেতে পারছে না। তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে আপনারা ভেবে দেখতে পারেন। এটা আমার কাছে মনে হয় ডাক্তার নাকিবউদ্দিন যেটা বলেছেন, কারো যখন সর্দি হয়, আমারও এখন অবশ্য সর্দি, তো ওই যে মানুষের হয়তো 50% শারীরিক আর 50% যে উনি মানসিক বলেছেন, আমার কাছে তো মনে হয় এই যে যারা দর্শনের শিকার হয়ে যারা গর্ভবতী হয়েছেন, তাদের মানসিক
কিন্তু বাংলাদেশে আসার পর, শরণার্থী শিবিরে আসার পর শাকিল, আমাদের যে প্রশ্নটা আছে যে জেন্ডার বেসড ভায়োলেন্স সেখানেও ঘটছে, সেখানেও তারা অনেক ভাবে লাঞ্ছিত হচ্ছেন, সেগুলো আছে এবং সেটাও তাদের এই যে মানসিক যে আতঙ্ক, তাদের ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে বেঁচে চলে এসে এখানেও কিন্তু খুব একটা তাদের জন্য সহায়ক হচ্ছে না অনেক ক্ষেত্রে।
মেয়েরা খুব মুক্তভাবে এখানে বের হয়ে ঘুরতে পারছেন না বা কাজকর্ম করতে পারছেন না, এরকম তথ্য আমরা পেয়েছি।
যথেষ্ট স্থান সংকুলান নেই, কারণ এই বিশাল ক্যাম্পটা দেখলে মনে হয় যে বিশাল এলাকা, কিন্তু 7 লক্ষ মানুষ যেখানে বাস করছেন সেখানকার জন্য কিছুই না, আর একটা অজানা পরিবেশে তারা এসেছেন। শাকিল,
হ্যাঁ, এই যে রোহিঙ্গাদের প্রজনন স্বাস্থ্য এ বিষয়ে জানার জন্য আমাদের কয়েকটি বিষয় আগে বুঝে নিতে হবে, বিশেষ করে তাদের পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা। আমরা দেখেছি রোহিঙ্গাদের মাঝে কম বয়সী কিশোরীদের বিয়ে দেওয়ার প্রবণতা অনেক বেশি, এজন্য অনেকগুলো কারণও রয়েছে। আমি অনেক রোহিঙ্গা মহিলার কাছ থেকে জানতে চেয়েছিলাম কেন তারা এত কম বয়সী বিয়ে দিয়ে দেয় এবং এত বেশি বেশি বাচ্চা নেই। অধিকাংশ মহিলার মাঝে আমি একটি কমন উত্তর পেয়েছিলাম, তা হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা রোহিঙ্গা যুবতীদের তুলে নিয়ে যেত, যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে তাদের তুলে নিয়ে যেত না। তাই মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের ধর্ষণের হাত থেকে বাঁচতে রোহিঙ্গা কিশোরীদের কম বয়সে বিয়ে দেওয়া হতো এবং বিয়ের পরপরই তারা গর্ভধারণ করার চেষ্টা করত। শুধু তাই নয়, রোহিঙ্গারা চাইতো মহিলারা যেন সব সময় গর্ভবতী থাকে, এতে দর্শনের হাত থেকে অন্তত বাঁচা যাবে। এজন্য দেখা যাচ্ছে বাংলাদেশের একটি মেয়ে যখন বিয়ের বয়স পর্যন্ত পৌঁছায়, ঠিক ওই বয়সেই একটি রোহিঙ্গা মেয়ের 2-3টা বাচ্চা হয়ে গেছে, অনেকের কাছে 4-5টাও হয়ে গেছে। আপনারা জানেন রোহিঙ্গা মায়েদের অনেকেরই 10-12টা সন্তানও রয়েছে। রোহিঙ্গারা যখন আমাদের বাংলাদেশে আসে তখনই অন্তত 80,000-এর মতো মহিলা গর্ভবতী ছিল। এমনিতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের শিক্ষা দীক্ষা ছিল না, তার উপর রোহিঙ্গারা স্বাস্থ্য সচেতন নয়, বরং নানা কুসংস্কারে আচ্ছন্ন। আপনারা যে বলেছেন তারা বের হয় না, তাদের যে পুরো শরীর ঢাকা, আমি দেখেছি তাদের মাঝে ধর্মীয় গোড়ামি রয়েছে, বলতে পারি অনেকেই ওখানে ধর্মান্ত রয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সভ্যতার আলো কিংবা আধুনিক শিক্ষা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রাখাতে আসলে এমনটি হয়েছে। সেক্ষেত্রে রোহিঙ্গাদের মাঝে কম বয়সে বিয়ে দেওয়া এবং সবসময় গর্ভবতী থাকার একটি প্রবণতা তৈরি হয়েছে। এই প্রবণতার কারণে রোহিঙ্গা মহিলাদের স্বাস্থ্যের খুবই নাজুক অবস্থা, আর গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের অবস্থা তো খুবই খারাপ,
সেটাই দেখেছি আমরা।
এটা ভাবতেও পারি না আমরা, বিশ্বব্যাপী এটা ভাবতেও পারি না। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ কিংবা চিকিৎসকরা বাংলাদেশের জনগণের স্বাস্থ্যগত অবস্থান সম্পর্কে অবগত এবং সেই অনুপাতে একটি স্বাস্থ্যসেবার আয়োজন এখানে আছে। আমি তো দেখেছি রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দিতে গিয়ে বারবারই অপ্রস্তুত হয়ে পড়েন চিকিৎসকরা। বিশেষ করে কোন গর্ভবতী মহিলা যখন ডাক্তারের কাছে যায়, তখন প্রাথমিকভাবে যে কয়েকটি বিষয় ডাক্তাররা দেখেন, তাদের হিমোগ্লোবিন, তাদের ব্লাড এর অবস্থা, ইউরিন টেস্ট গুলো করে দেখেন, সেগুলো দেখে ডাক্তার অপ্রস্তুত হয়ে পড়েন। এত স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকে গর্ভবতী মহিলারা, তাদের মাঝে অপুষ্টিত আছেই। বাংলাদেশের গর্ভবতী হলে মহিলারা নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করেন, কিন্তু রোহিঙ্গাদের মাঝে এসব প্রচলন নেই,
সেগুলো তাদের সমাজে একেবারে বঞ্চিত।
রাখাইন সুযোগের অভাবে প্রচলন গড়ে উঠেনি। এখনো বাংলাদেশে আসার পর রোহিঙ্গাদের অনেকে চিকিৎসার নানা পদ্ধতি গ্রহণে যথাযথভাবে মানসিকভাবে কিন্তু প্রস্তুত না। আমি একটা হাসপাতালে দেখলাম, ডাক্তাররা বলছিল বাচ্চার পজিশন ঠিক নেই, পানি শূন্যতাও আছে, ডেলিভারিতে দেরি হয়ে গেছে, যত দ্রুত সম্ভব অপারেশন করে বাচ্চার ডেলিভারি করা জরুরি, ওই রোহিঙ্গা গর্ভবতী মা এবং তার স্বজনরা এটাতে মানসিকভাবে প্রস্তুত না, কারণ আগে থেকে তারা এ ধরনের কোন উদাহরণ দেখেনি, কোন প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনদের অপারেশন হয়নি।
আমাদের সাথে টেলিফোনে আছেন লিয়াকাত, তিনি চট্টগ্রাম থেকে বোধ হয় বলছেন, লিয়াকাত আলী, আমরা তার কথা শুনে নি। হ্যালো,
হ্যালো, আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
হ্যাঁ বলেন, আপনি তো আমাদের আলোচনা শুনছেন।
শুনতেছি, আপনি তো আমাদের আপনারা তো নিজেরা প্রত্যক্ষদর্শী দেখে গেলেন কি অবস্থা ওখানের মহিলাদের। আর সাথে এইটুকুই বলবো যে আপাতত তো যে সিচুয়েশন ছিল তারা ওই দেশ থেকে আসার পরে যে সিচুয়েশন ছিল এখন তো সেটার অনেক উন্নতি হয়েছে। যে ওই মহিলা যে 80,000 যারা মহিলা প্রেগনেন্ট বাংলাদেশে আসছিল, এমন অবস্থা হচ্ছে যে ওই বাচ্চাগুলা ও মায়াগুলা কি হবে কেউ ভাবতে পারেনি। এখন তো অনেক অনেক উন্নত হয়েছে। যে গত কিছুদিন আগে আমার আফা আরোগ্য আফা আসছিল এবং আমাদের ডিরেক্টর ব্যানার আসছিল, উনি দেখে গেছেন। এই 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 ব্যাপারে এই মহিলাদেরকে এই সচেতনতা কবে নাগাদ কি ট্রেনিং এর মাধ্যমে বা কিভাবে মানুষকে, আপনার যে কথাটা উঠে আসে যে ওরা কখনো এই ব্যাপারে অভ্যস্ত না, মানে হাসপাতাল কি জিনিস জিনিস ওগুলা ভয়ভীতির কারণে ওরা বাইরে হইতো না। মহিলাগুলা শিকার কোনো সিস্টেমেটিক বা যাওয়ার জন্য ওরা সুবিধাই পায়নি। এখন এই এই সুবিধাটুকু যদি ওরা পায়, আশা করি এই সরকার যদি এই শিক্ষাগুলো যদি তাদেরকে দেয় তাহলে অবশ্যই এরা এই সচেতনতা
যার কারণে এটা হচ্ছে না। যেরকম কালকে কিন্তু ওই বক্তৃতায় সারা কেভিন নামে একজন ছিলেন, ইউএনএফপি এর, তিনি ওয়াশিংটন ডিসির পরিচালক, ইউএনএফপি অফিসের, তিনি বলছিলেন যে আপনার আন্তর্জাতিক ত্রাণ রোহিঙ্গাদের জন্য এতদিন 20% ছিল গোটা ক্যাম্পের জন্য, 6% উন্নীত হয়েছে, 26% হয়েছে, আরো কিছু নতুন নতুন ফান্ড যাচ্ছে। এবং এই প্রজনন স্বাস্থ্যের যে বাধাগুলো বা যে বোঝাপড়ার অভাবগুলো এগুলো যদি আস্তে আস্তে দূরীভূত হয় তাহলে এগুলো তারা আন্তর্জাতিক সংস্থার পয়সা আছে দিতেও প্রস্তুত আছে তারা।
কিন্তু না, বাংলাদেশ সরকার হয়তো প্রথমেই বলছে যে খাবার আবাসন এবং স্বাস্থ্য খাতে দেবে, কিন্তু কোন খাতে দেবে যাতে কোন মহামারী দেখা না দেয়, পানি নিষ্কাশন ব্যবস্থা, পয় প্রণালী, সমস্ত অন্যান্য জিনিস মানে তারা দিতে চাচ্ছে, কিন্তু জেন্ডার বেজ ভায়োলেন্স এবং প্রজনন স্বাস্থ্য খাতে ওই অর্থ ব্যয় করতে কিছুটা অসুবিধা হচ্ছে।
আচ্ছা, আমাদের সুনির্দিষ্ট চিন্তা আজ খুব সংক্ষেপে বলি, আমি শুরু করেছিলাম ধাত্রী মিডওয়াইফদের নিয়ে যখন বলছিলাম, আপনাদের সবার কথায় উঠে এসেছে যে রক্ষণশীল এবং রোহিঙ্গা নারীরা আরো রক্ষণশীল। সো এমন কি কিছু করা যায় কিনা, যেমন লোকে আপা বললেন যে সবাই বোরখা পরে আসছে, এরকম তারা সবাই খুব, এবং শাকিল, মিস্টার শাকিল, সেলিম, লিয়াকত সাহেব সবাই একই কথা বললেন। তো আমার যে চিন্তাটা মাথায় আসলো সেটা হলো যে, যেমন মিডওয়াইফদেরকে আমরা ট্রেন করেছি ধাত্রীদেরকে তাদের প্রজনন স্বাস্থ্য চেক আপ করার জন্য, সেরকম রক্ষণশীল মানে ঠিক আমরা বলবো না যে রক্ষণশীল ধাত্রী, কিন্তু তারা যে অবয়বটা পছন্দ করেন, যাদের কাছে কমফোর্টেবল ফিল করেন,
মহিলা হলে হয়, মহিলা সেখানে যাচ্ছে, যারা এখানে ডক্টর রাকিব আমি উল্লেখ করতে চাই যে যারা মহিলারা ওখানে কাজকর্ম করছেন তারাও কিন্তু হিজাব না পরলেও মাথায় কাপড় দিয়ে গায়ে একটি চাদর জড়িয়ে তারা যাচ্ছেন সেখানে। ক্যাম্পের মধ্যে আমি কাউকেই দেখিনি যে খুব আধুনিক কোন বোরখা ঠিক না, চাদর একটা গায়ে জড়িয়ে মাথায় কাপড় দিয়ে বেরোচ্ছেন তারা, যারা মহিলারা কাজকর্ম করছেন।
ওইভাবে একটা কোন সেবা চালু করতে পারেন যেটা দেখে তারা ভরসা পাবে এবং বুঝবে যে হ্যাঁ লজ্জাটা তাদের কম ই করলেও চলবে, তাদের শরীরের কথাটা তাদের কাছে খোলামেলা বলতে পারে। এইভাবে যদি কোনো একটা একটা গ্রুপকে ট্রেন করা যায় হেলথ গ্রুপকে, এটা ইন্টারন্যাশনাল
একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি ইতিমধ্যে বাংলাদেশের যে প্রশিক্ষিত ধাত্রীরা রয়েছে এরকম অনেক ধাত্রী কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের যারা রোহিঙ্গাদের মধ্যে যারা একটু অগ্রগণ্য, যারা একটু অগ্রসর মহিলা, তাদেরকে কিন্তু ইতিমধ্যে প্রশিক্ষণ দিয়েছে, তাদের দাঁতকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশিদের সাথে কাজ করছে এবং ভালো যারা মিডওয়াইফ আছে, দাঁতী আছে, তাদের সাথে কাজ করছে। কাজ করে এখন কিন্তু অনেকেই তারা একেবারে প্রশিক্ষিত রোহিঙ্গা মহিলা, তারা প্রশিক্ষিত দাঁতী, তারা কিন্তু আবার নিজেদের মতো করে এখন যে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে
হ্যাঁ সেখানে যাচ্ছে, কিন্তু তাদের শাকিল যেটা হচ্ছে যে সংখ্যা তো মানে নিতান্তই কম, একেবারেই কম,
অনেক কম, এটা খুবই কম।
আচ্ছা, আমার হাতে আরো দুটো বলেছিলাম যে চারটা সাউন্ড বাইট এনেছি, একটা শোনাবো,
চতুর্থটা শোনাবো না,
কিন্তু তার আগে আমি এই আজকের অনুষ্ঠানে আসার আগে বাংলাদেশের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কি কি তথ্য আছে এটা জানার চেষ্টা করছিলাম। তো বাংলাদেশের
সংক্ষেপে একটু বলে দাও।
হ্যাঁ, সংক্ষেপে প্রজনন স্বাস্থ্য পরিচর্যার কয়েকটি উপাদানের কথা বলা হয়েছে। বলা হচ্ছে নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা, অনিরাপদ গর্ভপাত প্রতিরোধ, প্রজনন সংক্রান্ত রোগের চিকিৎসা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা, নবজাতকের পরিচর্যা, বন্ধ্যাত্ব চিকিৎসা সেবা, এইসব আর কি। তো এইগুলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, কিন্তু এগুলো হচ্ছে
কার্যকর করার কতটা,
এগুলো বাংলাদেশিদের জন্য কার্যকর হচ্ছে, কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশিও না,
মিয়ানমারেরও
না, তারা শরণার্থী। তাদের জন্য কিন্তু কালকে বলছিল বারবার যে ওয়ালেস যে ভিসা সমস্যা, তারপরে তাদের আইডেন্টিটি সমস্যার কারণে গভর্নমেন্টের অনেক আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, তো এইসব নিয়ে সমস্যা হচ্ছে। আমি আচ্ছা সাউন্ড বাইটটি শোনাই আবার, তিন নম্বর যেটি শোনাতে চেয়েছিলাম।
There was a moratorium on them. That was communicated verbally to organizations and agencies such as UNFPA, but there was no paper trail of that. And all organizations just kind of scurrying, trying to understand, like, how do I comply with the law to not get into trouble? What is permissible? What is impermissible? And nobody has a clear understanding of what that is.
এটা বলছিলেন মূলত বাংলাদেশ সরকারের আইনের সঙ্গে আন্তর্জাতিক সংস্থা সমূহের মৌখিক কথা হয়েছে,
তারা সঠিকভাবে জানেন না কোনটা কি। তো যাই হোক, আমরা আশা করব যে ভবিষ্যতে এই ব্যাখ্যাগুলো দেয়া হবে তাদের, এবং খুব এখনো তো মাত্র 10 মাস কেটেছে, এদিকে 6 আর ওদিকে 4 মাস, যাই হোক গত অগস্ট মাস থেকে এই মানে শরণার্থীদের ঢল নেমেছিল এবং সেটাকেই সামলানো তাদের মুশকিল হচ্ছে। তো আশা করবো যে ভবিষ্যতে
আমাদের সময় নেই, আমার মনে হয় ডক্টর নকিবউদ্দিনকে আমরা শেষ 30 সেকেন্ড একটু অনুরোধ করতে পারি বলার জন্য।
আমি যেটা বলিনি এবং আলোচনায় আসেনি সেটা হলো যে যখন এই শরণার্থী ঢল নামে এবং এনাদের মধ্যে কিন্তু অনেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা যৌনবাহিত রোগ, তারও শিকার হয়েছেন এই ধর্ষণ এবং এই ধরনের বিভিন্ন সাথে। তো প্রজনন স্বাস্থ্যের সাথে এগুলোও কিন্তু চলে আসে যে আমাদের যে যৌনবাহিত রোগের যে প্রভাবটা যেটা হতে পারে তাদের উপর, সেটাও যেন আমরা সচেষ্ট থাকি এবং খেয়াল রাখি। শাকিল আমাদেরকে আসার কথা শুনালেন, এটা শুনে ভালো লাগলো যে রোহিঙ্গাদের মধ্যেই কেউ কেউ প্রশিক্ষণ নিচ্ছেন, এবং আমি আপার সুরে সুর মিলিয়ে বলতে চাই যে সংখ্যাটা আরো অধিক হতে হবে এবং সমন্বয়টা আরো বাড়তে হবে আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ সরকারের।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই,
ধন্যবাদ,
ধন্যবাদ।
আজকের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।